বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হরোস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে, তুমি শুনছো হরোস্কোপ অফিসিয়াল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সবাইকে ভালো রেখেছো। আজকে তোমাদের জন্য থাকছে অমিয় নস্করের কলমে ঝড় ঝঞ্ঝার কাল। গল্পটা ভয়ঙ্কর, মন দিয়ে শুনবে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের অ্যানিমেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো যাতে নতুন নতুন গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। আর দেরি নয়, সরাসরি চলে যাব আমাদের আজকের গল্পে। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি রক্তিম। শুরু হচ্ছে অমিয় নস্করের কলমে ঝড় ঝঞ্ঝার কাল। তালতলার পথের ধারে ঝোপের অন্ধকারে এতক্ষণ যে প্রাণের অস্তিত্ব অনুভব করছিল মেয়েটা, সেই আধার মিশ্রিত রোমাঞ্চিত প্রাণ শরীরটা ঝোপের অন্ধকার থেকে বেরিয়ে এসে এক বুক আক্রোশে ক্ষুধার্ত উদর নিয়ে শিকারী চিতার মতো ঝাঁপিয়ে পড়ল 16 বছর বয়সী মেয়েটার শরীরের উপর। চারিদিকে কেউ কোথাও নেই। ক্রমশ সেই মেয়েটার একটা চাপা গোঙানি চিৎকারে ভরে উঠল মাদলপুর গাঁয়ের সন্ধ্যামুখর পরিবেশ। সে ভীত সন্ত্রস্ত হয়ে গোঙাতে গোঙাতে বলল,
ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, কে তুমি, কোথায় তুমি?
কোথায় আছে বিনা মেঘে বজ্রপাত। ঠিক তখনই মাদলপুর গাঁয়ের আকাশে ফেটে পড়ল একটা তীব্র বজ্রাঘাতের আওয়াজ এবং তার ক্ষণিক আলোর আভায় মেয়েটি যা দেখল তা দেখে একটা আস্ত আকাশ ভেঙে পড়ল তার মাথায়।
একি, তুমি তুমি এখানে কি করছো?
কথাটা শেষ হওয়ার আগে তার মুখটা শক্ত করে চেপে ধরল দ্বিতীয় ব্যক্তি। খানিক পরে মেয়েটা খুব ভালো করে অনুভব করল এক জোড়া নখ বিশিষ্ট হাত পদাতিক সৈন্যের মতো তার সারা শরীর জুড়ে একটা হিমশীতল বাতাবরণ ছড়িয়ে দিল। ক্রমশ তার শরীর থেকে পাকা কলার খোসা ছাড়ানোর মতো এক এক করে খুলে ফেলল তার সমস্ত পোশাক। তারপর একটানা দেড় ঘন্টা চলল যৌন উৎপীড়ন। অতঃপর একটা বিকট চিৎকারের ধ্বনি এ গাছ থেকে সে গাছের গায়ে ধাক্কা লেগে প্রতিধ্বনিত হতে লাগল মাদলপুর গায়ে আকাশ বাতাস জুড়ে। পাড়াগায় কেমন যেন হঠাৎ করে সন্ধে নামে। সেদিনও ঠিক তেমনি গাছ থেকে পাকা ফল পড়ার মতো পলকের বাধ্যবাধকতা বাদ দিয়ে আচমকা সন্ধ্যা নেমেছিল মাদলপুর গাঁয়ের চাঁড়াল পাড়ার ওই রাস্তাটায়। রাস্তাটা ভারী ভয়ঙ্কর, দিনের বেলায় সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না, তাই সারা গ্রামটা জুড়ে নিত্য সাধারণ সন্ধ্যা নামলেও ওই রাস্তায় নেমে আসা সন্ধ্যা নরকের হাড় হিম করা শীতলতা জড়িয়ে নিখুঁত তমসার অবয়ব ধারণ করে যেন উদ্ভ্রান্ত পাগলের মতো শুয়ে থাকে। আসলে মেঠো রাস্তার দুদিক বরাবর ছোট বড় তাল গাছের ফাঁকে ফাঁকে সোনাঝুরি ও মেহগিনির চারা একটা বর্ষা জল খেয়ে কেমন যেন বড়সড় হয়ে উঠেছে এবং তাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে কিছু লতানো বনফুল গাছ এবং হোল কলমির ঝাড় এমনভাবে দৈত্যাকারে উপরের দিকে উঠে এতটাই গভীর জঙ্গলে পরিণত হয়েছে এবং ভয়ঙ্কর দৃশ্যপট রচনা করেছে যে সন্ধ্যার পর এ পথ দিয়ে কেউই আর চলাফেরা করে না। তার উপর কয়েক বছর আগে এই তালতলাতে নিতাই চাঁড়ালের পোয়াতি বউটার মাথায় পাকা তাল পড়ে মৃত্যু হয়। তারপর থেকে সব লোকের ধারণা সেই অশরীরী আত্মা এই তালতলাতেই ঝোপের আড়ালে আবডালে কোথাও না কোথাও ঠিক ওত পেতে বসে আছে। সুযোগ পেলেই টুঁটিটাকে মুচড়ে সব রক্ত শুষে নিয়ে ফেলে দেবে ওই ধান জমিটার খোলে। এই রকম সাত পাঁচ ভেবে সন্ধ্যার পর আর কেউই ভুলে এই রাস্তা মুখ হয় না। সেদিনে সেই সন্ধ্যায় ওই তালতলার ভয়ানক পথ দিয়ে বাড়িতে ফিরছিল নিতাই চাঁড়ালের একমাত্র মেয়ে মেঘা। সে সর্দার পাড়ার ভূষণ মাস্টারের বাড়িতে প্রতিদিন বিকালে পড়তে যায়, ফিরেও আসে বেলা থাকতে থাকতে। কিন্তু আজ ভূষণ মাস্টারের বউটার শরীর ভীষণ খারাপ থাকায় মেঘা মাস্টারের বাড়ির কয়েকটা কাজ সেরে শাঁখ ঘণ্টা বাজিয়ে সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে তবেই ফিরেছে। ফলত তার ফেরার পথেই আজ সন্ধে নেমেছে। তালতলার সেই গা ছমছমে অন্ধকারে সে ভয়ে জড়সড় হয়ে হরিনাম করতে করতে সর্দার পাড়া থেকে এগিয়ে আসছিল চাঁড়াল পাড়ার দিকে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
তার মুখে অনবরত আরাধ্যের নাম উচ্চারণে বেশ বোঝা যায় ভয়ে তার ভিতরটা একেবারে শুকিয়ে এসেছে। আবার কখনো কখনো ভয় এড়াতে বলে উঠছে ছোটবেলায় দাদু ঠাকুমাদের মুখে শোনা সেই মন্ত্র,
ভূত আমার পুত, পেতনি আমার জি, রাম লক্ষণ সাথে আছে, ভয়টা আমার কি? ভূত আমার পুত, পেতনি আমার জি, রাম লক্ষণ সাথে আছে, ভয়টা আমার কি?
কিন্তু এত কিছুতেও ভয় কমছে না মেঘায়। এতক্ষণে আকাশের ম্রিয়মান কোথলির আলো ঢুলে পড়েছে দূরের ওই দিগন্ত রেখায়। ঝাঁকঝাঁক নিশাচর বাদুরের দল ডানা ঝাপটে উড়ে যাচ্ছে গায়ের পূর্ব দক্ষিণ কোণে। এমন সময় পাশের ছোপটায় অন্ধকারের সাথে মিশে থাকা দ্বিতীয় কোনো এক প্রাণের অনুভব করল মেঘা। ভয়ে তার গাটা শিউড়ে উঠল এবং তৎক্ষণাৎ এই ঝড় ঝঞ্ঝার কাল অতিক্রম করে তার মনে পড়ে বাল্যকালের কথা, তার মায়ের কথা। সেদিন মেঘার মা তাকে বলেছিল,
কি রে মা, তুই স্কুল কামাই করলি কেন রে? পরপর তিন দিনই তো স্কুলে যাসনি, তাই আজ অন্তত যেতে পারতিস, নইলে যে তোর বাবা এসে আজ খুব বকবে।
মেঘার বয়স তখন নয় কি দশ বছর। সদ্য নাক ফুঁড়িয়ে নাকে একটা সুতো বাঁধা অবস্থায় সে পাকা বুড়ির মতো নথ নেড়ে নেড়ে বলল,
তোমার এই অসুস্থতার সময় আমি যদি তোমার পাশে না থাকি তাহলে কে থাকবে বলো তো? এই জন্য স্কুলে যাইনি। তাছাড়া তুমি জানোই তো, স্কুলে সবাই আমাকে নিচু জাত বলে খেপায়। আমরা তো চাড়াল জাত, আমাদের পূর্বপুরুষেরা মৃতদেহ দাহ করার কাজ করত, এইসব বলে আমাকে রাগিয়ে দেয় ওরা, এই জন্য আমার স্কুলে যেতে ভালো লাগে না।
তুই ওদেরকে বলে দিবি, না আমরা নিচু জাত নই, দেখ তোদের মতো আমিও একজন মানুষ, আমিও তোদের মতো পড়াশোনা করি, আর যারা পড়াশোনা করে তাদের কাছে সর্বে সর্বা বিষয় হলো শিক্ষা, অন্তত তাদের কাছে ওসব জাত পাত বলে কিছু হয় না।
আচ্ছা মা, আমাকে এবার যদি কেউ কটু কথা বলতে আসে আমি তাদেরকে এসব শুনিয়ে দেব, তখন বুঝবে ঠেলা।
এইভাবে তাদের দুই মা ও মেয়ের কথোপকথন চলতে থাকল। যদি তালে তঙ্কারে মায়ের কিছু প্রয়োজন হয়, যদি একা উঠতে মায়ের খুব কষ্ট হয়, এই সব ভেবে আজ মেঘা আর স্কুলে যায়নি। তার মায়ের শরীরটা আজ একটু বেশি খারাপ করেছে, তাই মেঘা স্কুলে চলে গেলে তার মা সুশীলা একা হয়ে যাবে। নিতাই চাঁড়ালো কাজে বেরিয়েছে, মেঘা আজ বাড়িতে আছে, তাই কাজ সেরে বাড়িতে ফিরেই অন্তত এক মুঠো আলু সেদ্ধ ভাত জুটবে নিতাইয়ের কপালে। তা না হলে নিতাইয়ের কপালে কি যে জুটত খেয়েই জানে। সারাদিন মাঠে ঘাটে হাড় ভাঙা পরিশ্রম করেও অধিকাংশ সময় বাড়ি ফিরে ভাত ফুটিয়ে তবেই তাকে খেতে হয়। অসুস্থ স্ত্রী আর বাচ্চা একটা মেয়ে, তাই সবটা মেনে নেওয়ার একটা দৃঢ় মানসিকতা আছে তার, আর মানিয়েও নিয়েছে সে। মেঘা সংসারের টুকিটাকি যাবতীয় কাজ সেরে ফেলে তারপর মায়ের কাছে গিয়ে মায়ের গা ঘেঁষে বসে বলে,
ও মা, মা একটা গল্প বলবো, শুনবে?
হ্যাঁ বল না মা, শুনি।
রাজা রানীর গল্প শুনবে তো?
হ্যাঁ বলবি তো, শুনছি।
এই বলে মেঘা তার গর্ভবতী মাকে গল্প শোনাতে শুরু করল।
কোথায় রাজ্যের সবচেয়ে বেশি সৌন্দর্য লুকিয়ে আছে, আর কোথায় অনাহার দারিদ্রতার সঙ্গে মানুষের জীবন অতিবাহিত হচ্ছে, তা নিজের চোখে দেখার জন্য একদিন অবন্তী রাজ্যের রাজকন্যা সোনার রথে চড়ে রাজ্য ভ্রমণে বেরিয়েছে। সঙ্গে তার দুজন দাসী, সেনাপতি বীরপাদ আর রথের চালক। পথের ধুলো উড়িয়ে রথ ছুটে চলছে রাজ্যের প্রশস্ত রাজপথ ও কখনো কখনো অলিগলির পথ দিয়ে। চারিদিকে মাথা নিচু করে প্রজাগণ হাতে ফুলের ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই ফুল ছুঁড়ে রাজকন্যাকে শ্রদ্ধা জানাচ্ছে। এইভাবে কেটে গেল প্রায় সাতটা দিন। তারপর আট দিনের প্রথম সকালে রাজকন্যা খেয়াল করল, আর কেউ তাকে ফুল ছুঁড়ে শ্রদ্ধা জানাচ্ছে না, এমনকি কেউ তাকে দেখছেই না। রাজকন্যার মনে প্রশ্ন জাগল। তারপর কিছুটা এগিয়ে গিয়ে দেখল।
গল্প শেষ হতে না হতেই খক খক করে কেশে উঠল সুশীলা। মেঘা গল্প থামিয়ে তার মায়ের উদ্দেশ্যে বলল,
কি হলো মা, কি হয়েছে, হঠাৎ এমন কষ্ট কেন? দমের কষ্ট হচ্ছে, এনো এনো জল খাও।
তারপর বিছানা থেকে নেমে রান্নাঘরে গিয়ে হাতে করে একটু সর্ষের তেল নিয়ে এসে মায়ের বুকে মালিশ করে দেয় আর বলে,
আমি আছি তো মা, কষ্ট পেও না, দেখো এক্ষুনি ঠিক হয়ে যাবে।
এইভাবে বেশ কিছুক্ষণ মালিশ করে দেওয়ার পর মেঘা বলে,
এবার কেমন লাগছে মা, যন্ত্রণাটা কমেছে?
হ্যাঁ রে মা, একটু কমেছে। আমি ভাগ্য করে তোকে পেয়েছি রে মা, তোর জন্যই যে বেঁচে আছি। মেঘা, হ্যাঁ মেঘা, তারপর রাজকন্যার কি হলো বল।
এখন আর নয়, বাকিটা পরে বলবো খন।
আচ্ছা, সন্ধ্যায় পড়া শেষ করে আমার কোলের ধারে শুয়ে শুয়ে বলিস, কেমন?
হ্যাঁ মা।
কার কাছে শুনেছিস এত সুন্দর গল্প?
জানো তো মা, আকাশের কাছে শুনেছি, ও আরো ভালো ভালো গল্প শুনিয়েছে আমাকে। আমার তো সব মনে থাকে না, তবে এই গল্পটা মনে আছে। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো মা, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আয় ঘুম মায়ের চোখে আয় রে, আয় ঘুম মায়ের চোখে আয় রে।
পাগলি একটা, আমি কি বাচ্চা মেয়ে যে এইভাবে ঘুম পাড়াচ্ছিস?
তুমিও তো আমাকে এইভাবে ঘুম পাড়িয়ে দিতে, তাই না?
হ্যাঁ রে মা।
এইভাবে সারাদিন মায়ের খেয়াল রাখার পর দুপুরে বাবাকে দুটো আলু সেদ্ধ ভাত বেড়ে দিয়ে, মাকে গালে তুলে বেশ গালগত খাইয়ে দিয়ে, নিজেও এক মুঠো খেয়ে মায়ের কোলের ধারে ঘুমিয়ে পড়ে বিচারি। তাকে দেখে সত্যিই মনে হয় বয়স একটা সংখ্যা মাত্র, ন দশ বছরের একটা মেয়ে, পুরো সংসারের ভার কাঁধে নিয়ে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে যেরকম দেখভাল করে চলেছে তা সত্যি বিস্ময়কর। নিতাই চাঁড়াল বলে ওঠে,
ইয়ে জানো সুশীলা, এই চাষাবাদের কাজ ছেড়ে অন্য কিছু করতে হবে বুঝলে, আর নয়তো কিছুদিন চালাতে পারছি না। জ্যৈষ্ঠ মাসের শেষ হতে চলল, এখনো বর্ষা নামেনি মাঠে ঘাটে, তেমন জল নেই, কিভাবে চাষটা হবে বলতো? পেঁকে বেয়নের রোয়া একটু বেশি বেশি জল না হলে ধানের ফলন তো মার খেয়ে যাবেই।
এত চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই বৃষ্টি হবে দেখো।
বাইরে বেরিয়ে একটা মাস মাইনের কাজ খোঁজার চেষ্টা না হয় করি, কিন্তু এত কম পড়াশোনায় একটা কাজ জোটানো খুব মুশকিল, বুঝলে।
দুই স্বামী স্ত্রী কথাবার্তা বলছিল। বিকাল হয়েছে, আশেপাশের বাড়িতে স্কুল থেকে সব বাচ্চারা ফিরছে। শীতলা মন্দিরের বড় চাতালে পাড়ার বুড়ো বুদ্ধিরা আলোচনা করছে। যে সময় মাঠে বর্ষার জল ভর্তি থাকার কথা, সেই সময় মাঠ ফেটে চৌচির। এমন অকাল খরার হাত থেকে কিভাবে গায়ের মানুষ রক্ষা পাবে তা নিয়েই তারা চিন্তিত। কচিকাঁচারা বউ বাসন্তীর বউ তোলার ডাক নিয়ে যাচ্ছে। খেলা হচ্ছে খামার জুড়ে। এমন সময় ঘুম থেকে উঠে মেঘা দেখে মা বাবা তার পাশের দাওয়ায় তক্ত পুষে পুষে গল্প করছে। মাকে উদ্দেশ্য করে মেঘা বলে,
তুমি কেমন আছো মা?
এখন ভালো আছি রে মা।
মায়ের একটু সুস্থতার কথা শুনে এবং মায়ের পাশে বাবার উপস্থিতির কথা ভেবে নিশ্চিন্ত হয়ে মেঘা বাবা মাকে বলে ছাগল দুটো নিয়ে চড়াতে চলে যায় পূর্ব দিকের খাল পাড়ে। সেখানে গিয়ে দেখে আকাশ বসে আছে কদম গাছটার ছাওয়ায়। মেঘা আসা মাত্র আকাশ বলে,
ছাগল দুটোকে ওখানে বেঁধে দিকে আয়, তোর সাথে কথা আছে।
না, তোর সাথে আমার কোনো কথাই নেই, তুই যা। তুই গতকাল আসিসনি কেন? তুই জানিস না তোকে এতদিন না দেখলে আমার খুব কষ্ট হয়, কান্না পায়।
হ্যাঁ, তোর তো একার কষ্ট হয়, আমার তো কিছুই হয় না।
যদি এতই কষ্ট হয় তবে আগের দিন আসিসনি কেন? বল কেন আসিসনি।
যা, ছাগলটা ওদিকে বেঁধে আয়, সব বলছি।
আকাশ মেঘার থেকে দু বছরের বড়, সে মেঘার থেকে এক ক্লাস আগে পড়ে, কিন্তু ওদের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে। সচরাচর খাল পাড়ের এই দিকটায় খুব একটা কেউ আসে না, আর যারা আসে তারা খুব ভালো করেই জানে ওরা দুজন খুব ভালো বন্ধু। আর সবচেয়ে বড় কথা, তারা এখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তাই তাদের নিয়ে খারাপ কিছু ভাবার মতো নিজ মানসিকতার পরিচয় কেই বা দেবে। আকাশের কথা মতো মেঘা ছাগলটাকে বেঁধে এসে আকাশের পাশে বসে, আর ফ্রক জামাটা উঁচু করে ঘুমশির গাঁটে গোঁজা একটা ঠোঙা বের করে কয়েকটা আঁশ ফল আকাশের হাতে দিয়ে বলে,
এই নে খা, কাল তোর জন্য এনেছিলাম, তুই আসিসনি বলে আমিও খাইনি, যেমন জিনিস তেমনই ফিরিয়ে নিয়ে গেছিলাম।
আকাশ দু চারটে হাতে নিয়ে খোসা ছাড়াতে ছাড়াতে তার মধ্যে একটা মুখে পুড়ে বলে,
এই তোর নাকি স্কুলে নতুন বন্ধু হয়েছে, কি যেন নাম? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, প্রিয়তোষ।
হ্যাঁ রে, বন্ধু হয়েছে তো। জানিস তো, ওর আগে চাকদহে নিজের বাড়িতে বাবা মায়ের সাথে থাকত, ওখানকার স্কুলে পড়াশোনা করত। হঠাৎ একদিন নাকি ওর বাবা আর মায়ের মধ্যে খুব ঝগড়া হয়, আর সেই আগে ওর মাটা বিষ খেয়ে মরেছে, তাই এখনো মামার বাড়িতে চলে এসেছে, আমাদের স্কুলে ভর্তি হয়েছে, মাঝের পারে ওর মামার বাড়ি।
থাক থাক, এত কথা শুনে আমার কাজ নেই। দেখ, তুই আমার প্রিয় বন্ধু আর আমি তোর, তাই আর বেশি বন্ধু প্রয়োজন নেই, ঠিক আছে? এবার থেকে ওর এই কষ্টের কথা একটু কম করেই শুনবি, আমি আমার বন্ধুর ভাগ কাউকে দিতে পারবো না। আর হ্যাঁ, তোর এই নতুন বন্ধু হওয়ার কথাটা আমাদের পাড়ার নেপুর মুখে শুনে রেগে গিয়েছিলাম, তাই কাল ইচ্ছা করেই আসিনি। হ্যাঁ, কিন্তু না দেখা করার কষ্টটা আমাকেও ভোগ করতে হলো।
আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে তেমন ভাবে বন্ধুত্ব রাখবো না, আমার বন্ধু হয়ে তুই থাকলেই হবে, আর কারোর প্রয়োজন নেই।
কথাটা মনে থাকলেই ভালো।
জানিস তো, আজ মায়ের শরীরটা একদম ভালো নেই, আমাকে একটু তাড়াতাড়ি চলে যেতে হবে রে।
হ্যাঁ, তোর মায়ের অসুস্থতার কথা বাড়িতে বাবার মুখে শুনেছি, তোর বাবা নাকি আমার বাবার কাছে এসেছিল।
আমার বাবা? তোদের বাড়িতে গেছিল? কেন গেছিল শুনেছিল কিছু?
কি জানি কেন, বোধহয় বাবার সাথে গল্প গুজব করতে। ঠিক আছে, আজ তবে চল চল, চলে যাই।
রাগ অভিমান সুখ দুঃখের কথা আজকের মতো শেষ করে দুজন দুজনের মতো দুদিকে চলে গেল। আকাশ জানত মেঘার বাবা তার বাবার কাছে টাকা ধার করতে গিয়েছিল, কিন্তু আকাশ সেটা মেঘার কাছে প্রকাশ করেনি, কারণ সে জানে এই কথাগুলো শুনলে মেঘার খারাপ লাগবে। আকাশ তাকিয়ে দেখল মেঘা চলে যাচ্ছে মাঠের আল পথ ধরে, পশ্চিমের ডুবন্ত সূর্যের লাল আলোয় তার মাথার দুদিকে দুটো ঝোঁটন বাঁধা চুল আর মৃদুমন্দ বাতাসে উদ্বেলিত জামায় তাকে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন নকশি কাঁথার সাজু কোনো এক মেঘ বালিকা। আর এদিকে খাল পার ধরে চলতে চলতে আকাশ ভাবে,
যদি আমার টিফিনের টাকা জমিয়ে জমিয়ে মেঘাকে দিই, সেই টাকা মেঘা কি নেবে?
এইভাবে পরিচিত প্রতিদিনের মতো একটা নির্দিষ্ট নিয়মে বয়ে চলে যায় তাদের জীবন। সেই পূর্ব দিকে সূর্য ওঠা, পশ্চিমে অস্ত যাওয়া, কিংবা ভাতের থালায় বসে মেঘা নিতাই চাঁড়ালের আধপেটা খাওয়া, অথবা পর্যাপ্ত ওষুধের অভাবে গর্ভবতী সুশীলার আর্তনাদ চাপা বেদনা, এবং সেই সব কষ্টগুলো কমানোর তাগিদে বিকালে ছাগল চড়াতে গিয়ে বন্ধু আকাশের কাছে সবটা পুঙ্খানুপুঙ্খভাবে বলে কষ্ট ভাগ করে নেওয়া। এইরকম ভাবেই কেটে যায় একটা মাস। তারপর একদিন বিকালে মেঘা ছাগল চড়াতে যায়, আকাশের সাথেও দেখা হয় তার, প্রতিদিনের মতো কথা হয়। তারপর হঠাৎ শ্রাবণ মাসের গোধূলি সিঁদুরে আলো ঢেকে যায় এক ঝাঁক ভিনদেশী আগন্তুক মেঘমালায়। চারিদিক আঁধারে মুখরিত হয়ে যায় নিমেষেই। দক্ষিণ দিক থেকে আর্দ্র বাতাস শনশন করে বইতে শুরু করে। ছাগল ছানাটা তখন চিল চিৎকারে চারিদিক ভরিয়ে তুলেছে। এমন সময় আকাশ বলে,
মেঘা তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, এখনই বৃষ্টি নামবে, আমিও চলে যাই, নইলে মা আবার চিন্তা করবে।
মেঘা ছাগলের খোঁটা উপরে বাড়ির দিকে ছুটতে শুরু করে। চারিদিকে শ্রাবণের সন্ধ্যা যেন হঠাৎ করে বদলে যায় অকাল বৈশাখীর ভয়াবহ নৃত্যে। মাঠ থেকে মানুষ ছুটতে থাকে বাসার দিকে। এমন সময় ঝমঝম করে বৃষ্টি নেমে আসে, প্রবল বৃষ্টি। কয়েক মুহূর্তে মাদলপুর গ্রামের রাস্তাঘাট জলের নিচে চলে যায়, চারিদিক থমথম করছে। এইরকম মুষলধারায় যদি একটা ঘন্টা বৃষ্টি হতে থাকে, তাহলে সমস্ত গ্রামটাই যেন জলের এক হাত নিচে চলে যাবে। এমত অবস্থায় ভিজতে ভিজতে বাড়ির দিকে দৌড়ে আসে মেঘা, এবং ফেরার পথে সে যা দেখে, তা দেখার পর একজন ন-দশ বছর বয়সী মেয়ের পক্ষে সহ্য করে নেওয়াটা সহজ ছিল না। সে দেখে সেই তালতলার রাস্তাতে মাথায় তাল পড়ার আঘাতে মরে পড়ে আছে তার মা, যেন ঘাটটাকে মুটকে কেউ মেরে ফেলেছে তার মাকে। এমনিতেই তালতলার এই পথ খুব একটা সুবিধের জায়গা নয়, এখানে যে কতজনের অপঘাতে মৃত্যু তা হিসাব করে বলা খুব মুশকিল। ফলত সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কি করবে বুঝতে না পেরে আবার ভিজতে ভিজতে প্রতিবেশী হিরুদের বাড়িতে গিয়ে তার মায়ের পায়ের কাছে আছড়ে পড়ে, পা দুটো জড়িয়ে গোঙাতে থাকে। হিরুর মা মেঘার সম্পর্কে জেঠি হয়, সে বুঝতে পারে মেঘা কিছু একটা বলতে চাইছে। বাচ্চা মেয়ে বোধহয় প্রচন্ড ভয় পেয়েছে, তাই বলতে পারছে না। এতক্ষণে মেঘা হিরুর মায়ের হাতটা ধরে টানতে থাকে। হিরুর মাও মেঘাকে অনুসরণ করতে করতে তালতলার দিকটায় আসে, আর এসে দেখে সেই ভয়াবহ দৃশ্য। এতক্ষণ অতীতের যে ভয়াবহ ভাবনায় মেঘার চিন্তা চেতনা অস্তিত্ব ডুবে গিয়েছিল, তা হঠাৎ করেই একটা বজ্রপাতের আওয়াজে বর্তমান মাটিতে এসে উপনীত হয়েছে। হাঁটতে হাঁটতে প্রায় 1.5 কিলোমিটারের সেই ভয়াবহ পথ এতক্ষণে প্রায় শেষ করে ফেলেছে মেঘা। এমন সময় ঝোপের আড়ালে গভীর অন্ধকারের সাথে মিশে থাকা যে প্রাণের অস্তিত্ব সে অনুভব করছিল, তা যেন মেঘার সাথে সাথে এগিয়ে এসেছে এতটা পথ। তারপর হঠাৎ ঝোপের ভিতর থেকে বেরিয়ে এসে শিকারী বাঘের মতো একটা লেলিহান থাবায় 16 বছর বয়সী মেঘার শরীরটাকে ধরাশায়ী করে ফেলল সেই আঁধার মানব। কি ভয়ানক, কি বিকট ছায়ামূর্তি! যেন সে বহু যুগ অপেক্ষা করেছিল এই আঁধারের সাগরে, ডুবে বসেছিল এই রকম একটা লোবাত্ম শিকারের আশায়। মেঘার উল্লাসময় চিৎকারের মধ্যে দিয়ে সেই আঁধার মানব যেন একটা সুখ উদযাপন করতে লাগল। চারিদিকে কেউ কোথাও নেই। ক্রমশ সেই মেটার একটা চাপা চিৎকারে ভরে উঠল মাদলপুর গায়ের সন্ধ্যামুখর পরিবেশ। ভীত সন্ত্রস্ত গলায় সে বলতে লাগল,
ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, কে তুমি, কে তুমি?
কথায় আছে না, বিনা মেঘে বজ্রপাত। ঠিক তখনই মাদলপুর গায়ের আকাশে ফেটে পড়ল একটা তীব্র বজ্রাঘাতের আওয়াজ, এবং তার ক্ষণিক আলোর আভায় মেয়েটি যা দেখল, তা দেখে একটা আস্ত আকাশ ভেঙে পড়ল তার
মাথায়। তুমি তুমি এখানে কি করছো?
কথাটা শেষ হওয়ার আগে তার মুখটা শক্ত করে চেপে ধরল দ্বিতীয় ব্যক্তি। খানিক পর মেয়েটা খুব ভালো করে অনুভব করল, এক জোড়া নখ বিশিষ্ট হাত পদাতিক সৈন্যের মতো তার সারা শরীর জুড়ে একটা হিমশীতল বাতাবরণ ছড়িয়ে দিল। ক্রমশ তার শরীর থেকে পাকা কলার খোসা ছাড়ানোর মতো এক এক করে খুলে ফেলল তার সমস্ত পোশাক। তারপর একটানা 1.5 ঘন্টা চলল যৌন উৎপীড়ন। অতঃপর একটা বিকট চিৎকারের ধ্বনি এ গাছ থেকে সে গাছের গায়ে ধাক্কা লেগে প্রতিধ্বনিত হতে লাগল মাদলপুর গায়ে আকাশ বাতাস জুড়ে। আজ নিশ্চিন্দিপুরের গ্রামের এক ধনাঢ্য পরিবারের ছোট মেয়ের সাথে আকাশের বিয়ে। তার বর সেজে বিয়ে বাড়িতে প্রবেশের পর থেকে এখনো পর্যন্ত একটা মিষ্টি সুরে বেজে চলেছে শানে। চারিদিকে লোকজনের সমাগম, ফুচকা স্টলে আইসক্রিম স্টলে লোকজন গম গম করছে। পাত্রীপক্ষের অগাধ পরিমাণ অর্থ থাকায় আয়োজনও করেছে বেশ। খাবার টেবিলে বসে খেতে খেতে আমন্ত্রিত একজন আত্মীয় আর একজনকে বলে উঠল,
খাসির মাংসটা কিন্তু জম্পেজ রেঁধেছে ভাই, কি বলিস কানাই?
কানাই খাবার চিবোতে চিবোতে উত্তর দেয়,
হ্যাঁ দাদা।
তারপর রাতের গভীরতার বৃদ্ধির সাথে সাথে লোকজনের সমাগম কমতে থাকল। ক্ষীণ হয়ে এলো সানাইয়ের সুর। আকাশ এতক্ষণে বিয়ের সমস্ত রকম রীতিরেওয়াজ মেনে দৌড় ধরায় 2000 টাকা গচ্চা দিয়ে এসে অতঃপর বাসর ঘরে ঢুকেছে। ঢুকেই সে দেখল লাল টকটকে একটা বেনারসি শাড়ি পরে মুখের সামনে এক হাত ঘোমটা টেনে খাটের উপর নতুন বউ বসে আছে। আকাশ ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে এবং নববধূর উদ্দেশ্যে সে বলল,
এই যে একটু বসতে পারি আপনার বিছানায়?
নববধূ নথ নেড়ে বলল,
হ্যাঁ বসুন না, নির্দ্বিধায় বসুন।
আচ্ছা, বসতে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ম্যাডাম।
হ্যাঁ, এই রকম সারা জীবন ম্যাডাম বলে ডাকবেন, তাতে বেশ খুশি হব।
তাই হবে নিশা ম্যাডাম,
বলছি, খাবার দাবার সব ঠিকঠাক ছিল তো?
হ্যাঁ হ্যাঁ, সব ঠিকই ছিল। কিন্তু জানেন তো, আপনার বোনগুলো না এতই ফাজিল যে আমাকে রীতিমতো নাজেহাল করে ছেড়েছে। দৌড় ধরেছে, 2000 টাকা না দিলে কিছুতেই ঢুকতে দেবে না। আমিও অতগুলো টাকা দেব না বলে গোঁ ধরেছিলাম, কিন্তু শেষ মেশার পেরে উঠলাম না, দিতেই হলো, তারপরেই ঢুকতে দিল। এ কি, আপনি হাসছেন? আমার তো ভীষণ রাগ হচ্ছিল।
হাসবো না তো কি করবো, এতো বড় হাসির কথা।
হাসুন হাসুন, আমারও সময় আসবে, তখন আমি হাসবো, আপনি কাঁদবেন।
ছাড়ো, আর আপনি আপনি করতে হবে না, নিজের বিয়ে করা বউকে কে আপনি বলে সম্বোধন করে? হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তুমি বলি।
কি করছো, আমার দিকে এগিয়ে আসছো কেন?
কেন এগিয়ে যাচ্ছি তুমি বুঝতে পারছো না নিশা? দেখি, চাঁদের মতো জ্যোৎস্না ভরা মুখটা দেখতে দাও, দাও দেখতে।
এই বলে আকাশ নিশার মুখের উপর থেকে ঘোমটাটা সরিয়ে ফেলা মাত্র আতঙ্কে আঁতকে উঠে খাট থেকে সটান ছিটকে এসে পড়ল খাটের নিচে। ভয় সে গোঙাতে শুরু করেছে, কিন্তু কিছুতেই চিৎকার করতে পারছে না। হয়তো সে বিকট বিভৎস জোরে চিৎকার করছে, কিন্তু চিৎকারের সেই আওয়াজ কারোর কানে এসে পৌঁছচ্ছে না। গোঙাতে গোঙাতে আকাশ বলল,
নিশা নিশা, ও কি হয়েছে তোমার, কি হয়েছে?
ঘোমটা সরানো নিশার মুখমণ্ডলের অর্ধেকটা যেন বিভৎসভাবে পচে গুলে মাংস খসে খসে পড়ছে, তার আলু থালু চুলগুলো যেন নববধূর সেই শয্যা বাঁধন হতে মুক্তি চায়। এতক্ষণে নিশা তার এক হাতে খাটের একটা পায়া ধরে পুরো খাটটাকে উঁচু করে বিভৎস স্বরে বলল,
কে নিশা? আমি নিশা নই, আমি তোর মৃত্যু, আমি স্বয়ং তোর মৃত্যু।
একটা বিভৎস হাসিতে পুরো নিশ্চিন্দিপুর গ্রামটা যেন একবার কেঁপে উঠল। এমতা অবস্থায় আকাশ ধীরে অচেতন হয়ে এল, এবং এই অচেতনতায় স্বপ্নের মতো মনে পড়ে গেল মাদলপুর গাঁয়ের তালতলার সেই ভয়াবহ রাতের কথা, যে রাতে কোনো এক আধার মানবের হাতে শেষ হয়েছিল নিতাই চাঁড়ালের মেয়ে মিঘা, যাকে একটা সময় আকাশ ভালোবাসত। আরো মনে পড়ে গেল কিশোরকালে তার সাথে ঘটে যাওয়া কয়েকটা ঘটনার কথা।
ওখানে কি করছিলে আকাশ? দোতলার ছাদ দিয়ে লেডিস টয়লেটের দিকে উঁকি মেরে তুমি কি দেখছিলে? বলো বলো বলছি, যতক্ষণ না বলবে আমি তোমাকে মরতে মরতে আজকে শেষ করে দেব। সবই ক্লাস টেনে পড়ো, এখন থেকে এত কিছু। সেদিন ওই মেয়েগুলোর বুকের দিকে অশ্লীল ভাবে তাকিয়েছিলে, সেদিন আমি ক্লাস করাচ্ছিলাম, আমাকে দেখে দেখে একটা উলঙ্গ মহিলার ছবি আঁকছিলে, কি ইমাজিন করছিলে আমি উলঙ্গ হলে আমাকে ঠিক ওই রকম দেখতে লাগবে, তাই না? হ্যাঁ তাই না?
আর মারবেন না ম্যাডাম, আমি 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 এমনটা আর করবো না, করবো না। শেষবারের মতো মাফ করে দিন ম্যাডাম, শেষবারের মতো মাফ করে দিন।
আমাকে ক্ষমা করে দেন দিদি ভাই, আমি আর আপনাদের বাসায় কাম করবনি, আমার মাইনে করে মিটিয়ে দেন, আমি চলে যাই।
কেন গো ফুল্লরা, তুমি কাজ করবে না কেন? এই গায়ে তুমি এমন ভালো কাজের বাড়ি আর কোথাও পাবে? কাজের জন্য আবার কষ্ট করে শহরে যাবে নাকি?
না দিদি ভাই, আপনার বাড়িতে আর কাজ করা সম্ভব না, আপনার গুণদা সেলেটা যা তৈরি হয়েছে এখানে থাকাটা আমি ঠিক সুবিধের মনে করতে পারছি না।
আরে কি হয়েছে খুলে তো বলো।
আপনারা দুই স্বামী স্ত্রী তো বাইরে চলে যান কাজের তরে, আপনার ছেলে যখন বাড়িতে থাকে তখন সারাক্ষণ লুকিয়ে সুরিয়ে আমার শরীর দেখার ধান্দা। সেদিন স্নান করে জামা কাপড় ছাড়তে ঘরে ঢুকেছি, এমন সময় ও জানলা থেকে উমকি ঝুঁকি মারছে আমার নগ্ন শরীরটা দেখবে বলে। জানেন তো, এই কিশোর কালটা বড্ড খারাপ। বিপরীত লিঙ্গের মানুষের প্রতি এতই আগ্রহ আর আকৃষ্টতা জন্মায়, এই সময়ে মা মাসি জ্ঞান থাকে না। দেন দেন, হ্যাঁ, আমার পাওনা করি মিটিয়ে দেন, আমি চলে যাই, অন্য কোথাও করে কমে খাবো কোন।
শেষ পর্যন্ত তোর নিজের মায়ের শরীর দেখার চেষ্টা করছিস, এতটা নিচে নেমেছিস তুই, এতটা নিচে। হ্যাঁ, যে মা তোকে বড় করলো তার জন্য তুই, ছি ছি।
কি গো, ওঠো, সকাল হয়ে গেছে যে।
সকাল সকাল নিশার ডাকে ঘুম ভাঙল আকাশের। সে ঘুম থেকে উঠে দিব্যি নতুন বউয়ের সাথে গল্প গুজব করা শুরু করেছে। তার সচেতন মনে গত রাতের ঘটে যাওয়া অবচেতন ঘটনা বলি আর কিছুই মনে নেই। কিন্তু সে খানিক পরে নিশাকে নিয়ে নিজের গ্রামে নিজের বাড়িতে ফেরার প্রস্তুতিকালীন আয়নার সামনে দাঁড়িয়ে লক্ষ্য করে তার গলায় একজোড়া দাঁতের কামড়ের ক্ষত চিহ্ন, জল জল করছে। সে নিশাকে সেটা দেখিয়ে জিজ্ঞেস করে,
নিশা এদিকে এসো, দেখো এই যে ক্ষতটা কিসের বলতো?
তুমি জানো না বুঝি কিসের ক্ষত?
না, বুঝতে পারছি না তো।
আরে বুদ্ধু, গত রাতটা তো আমাদের বাসর রাত ছিল, এতটুকু তো দাগ হবেই।
তারপর সেই দিনটা দেখতে দেখতে অতিক্রম হল, সঙ্গে পার হল পরের দিন ও কাল রাত্রির কালো প্রহর। শেষ হল বধু বরণের পর্ব। অতঃপর আকাশের পরিবারে নেমে এল এক কালো ছায়া। বিপুল ধোঁয়াশায় ঘিরে এল আকাশের সবটা কোণা। তার বিয়ে উপলক্ষে শহর থেকে তার বাবা মা গ্রামের বাড়িতে এসেছে। বেশ কিছুদিন এইভাবে অতিবাহিত হওয়ার পর মাদলপুর গ্রাম ছেড়ে আবার শহরে চলে যায় আকাশের বাবা মা। এবং যাওয়ার সময় তার মা বলে যায়,
নিশা, মা আমার সাবধানে থাকো, আমার ছেলেটার খেয়াল রেখো, দুজনে ঝগড়া ঝামেলা করো না যেন। আমরা তবে এলাম, আর কোনো কিছু সমস্যা হলে অবশ্যই ফোন করো, কেমন?
হ্যাঁ মা, আমরা দুজনে মিলেমিশে সাবধানে থাকব, আপনি অযথা দুশ্চিন্তা করবেন না, সাবধানে আসবেন মা।
আরে আকাশ, এদিকে শোন।
হ্যাঁ মা, বলো।
নতুন বউয়ের খেয়াল রাখিস বাবা, ভালোভাবে থাকিস, চললাম।
এই বলে আকাশের বাবা মাও চলে গেল। এখন মাদলপুর গায়ের সর্দার পাড়ার এই দোতলা বাড়িটিতে মাত্র দুজন মানুষের বসবাস, আকাশ এবং তার সত্য বিবাহিত স্ত্রী নিশা।
চলো না একটু ছাদের ওপর থেকে ঘুরে আসি।
হ্যাঁ হ্যাঁ, চল।
ছাদের উপর থেকে দেখা যাচ্ছে তালতলার ভয়াবহ সেই রাস্তাটা। চারিদিকে বড় দৈত্যাকার বনস্পতির দিগন্ত ক্রমশ কালো হয়ে এসেছে। কালো আকাশের গায়ে তখন লাল মেঘের ছটা এমন করে ঘষে আছে যেন দেখে মনে হয় সত্য বিধবা নারীর কপাল থেকে জোর করে সিঁদুরটা মুছে ফেলা হয়েছে। এতক্ষণে দক্ষিণ দিক থেকে একটা ঠান্ডা বাতাস যেন খানিকটা আগন্তুকের মতো বয়ে এসেই মিলিয়ে যায়। এবং এর ঠিক মিনিট পাঁচেক পরে নিশার চোখ মুখের ভাবভঙ্গি কেমন যেন বদলে যায়, সঙ্গে সঙ্গে কথা বলার ধরনটাও পুরোপুরি বদলে গিয়েছে। ধীরে ধীরে নিশার চোখটা রক্ত জবার মতো লাল হয়ে এল। তার চোখের দিকে চেয়ে থাকতে আকাশের বুকের ভিতরটা বরফের মতো ঠান্ডায় জমে উঠছে। এতক্ষণে নিশা কোনো এক দ্বিতীয় শক্তি দ্বারা চালিত হবার মতো আকাশকে কিচ্ছু না বলে গট গট করে নিচে নেমে যায়। আর ঠিক তার মিনিট পাঁচেক পর পিছু করে নিচে নেমে এলো আকাশ। এসে দেখল একটা খুটখুট আওয়াজ শোনা যাচ্ছে, আর সেই আওয়াজকে কেন্দ্র করে আকাশ দৃষ্টি নিক্ষেপ করল রান্নাঘরটার দিকে। রান্নাঘরের বৈদ্যুতিক বাল্বটা সুইচ অন না করায় ঘরের মধ্যেকার তেমন কিছু দেখা যায় না। আকাশ ভালো করে লক্ষ্য করে দেখল খোলা জানলা থেকে চাঁদের হালকা রূপলি আলো এসে পড়েছে সে রান্নাঘরের মধ্যে, এবং সেই আলোর অন্তরালে বসে নিশা কি যেন একটা খাচ্ছে। এতক্ষণে রান্নাঘরে প্রবেশ করে বাল্বের সুইচ অন করে আকাশ যা দেখল তা ভাষায় বর্ণনা করা বড় শক্ত। সে তৎক্ষণাৎ হকচকিয়ে গেল। ফ্রিজের ভেতর থেকে এক কৌটো কাঁচা মাছ বের করে তা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে নিশা। মুখ থেকে বেরিয়ে আসছে রক্ত লালা রস এবং বিভৎস এক গোঙানির শব্দ। আকাশ তার সামনে কিছুক্ষণ দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দাঁড়িয়ে থাকার পর মনে মনে একটু সাহস জুগিয়ে নিশার হাতটা ধরে একটু ধমক দিল।
কি করছো, কি এরকম ভাবে কেউ কাঁচা মাছ খায় নাকি? তোমার খিদে পেয়েছে তো রান্না করে খেতে পারতে। ছি, ওঠো ওঠো বলছি।
নিশাও কেমন যেন বাধ্য মেয়ের মতো উঠে পড়ল। তাকে ভালো করে বোঝানোর পর সে বাথরুমে গিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে ফেলে। তারপর একটু অবাক হয়ে জিজ্ঞেস করে,
কি গো আমার কি হয়েছিল? আমার হাতে কাঁচা মাছের গন্ধ, মুখেও কেমন রক্ত লেগেছিল, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার কি কিছু হয়েছে?
নিশার মুখে এমন প্রশ্ন শোনার পর আকাশ হতভম্ব হয়ে গিয়েছিল, এবং তারপর কিছুটা ভেবে উত্তর দিল,
না না তোমার কিছু হয়নি, যাও তুমি তাড়াতাড়ি অল্প কিছু রান্না করে নাও।
আচ্ছা ঠিক আছে।
সেদিন সারা রাত আকাশের চোখে ঘুম ছিল না, সে শুধু ভেবেছে কি হচ্ছে, এমন কেনই বা হচ্ছে, নিশা কি মানসিকভাবে অসুস্থ, ওকে কি ডাক্তার দেখানো প্রয়োজন। সাত পাঁচ ভেবে আকাশ রাতেই তার বাবার কাছে ফোন করে সবটা জানাল। তাই আজ সকাল সকাল আকাশের বাবা মা শহর থেকে মাদলপুর গাঁয়ের বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসেই আকাশের মা আকাশকে উদ্দেশ্য করে বলে,
শোনো তোমাদের একটা কথা বলি, আমি আর তোমার বাবা আমরা এখন এক সপ্তাহ গ্রামেই আছি, তো তোমরা বরঞ্চ কয়েকদিন কোথাও থেকে ঘুরে এসো, নতুন নতুন বিয়ে হয়েছে তো দুজন দুজনকে চিনে উঠতে অনেকটা সময় পার হয়ে যায়, তো দুজন দুজনকে ঠিক মতো চিনে নাও, যাও ঘুরে এসো।
শাশুড়ি মায়ের কথা শুনে নিশা বলল,
বলছি কি চলো না দুদিন আমরা বাপের বাড়ি থেকে ঘুরে আসি।
আকাশ নিশার কথায় সম্মতি প্রদান করল।
আচ্ছা চলো, তাই চলো। মা আমরা তবে দুদিন নিশ্চিন্দিপুর থেকে ঘুরে আসছি, কি বলো?
হ্যাঁ বাবা তাই যা, আর বৌমাকে সাবধানে রাখিস, খেয়াল রাখিস ওর।
বাবা মার কথা মতো আকাশ ও নিশা দুজনে মাদলপুর গ্রাম ছেড়ে নিশ্চিন্দপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। নিশ্চিন্দিপুর গ্রামটা কেমন যেন স্তব্ধ, শান্ত, শীতল, জনবসতি তেমন একটা নেই। পুরো গ্রাম ঘুরলে বড়জোর কুড়িটা বসত বাড়ির দেখা মিলবে, আরও গোটা দশেক ঘর পতিত হয়ে পড়ে আছে। সেই সব ঘরের মালিকেরা বহুকাল আগে গায়ের মায়া ত্যাগ করে শহরে গিয়েছে। গ্রামের মাঝ বরাবর একটা বড় বটগাছ যেন অর্ধেক গ্রামকে ছাতার মতো ছায়া করে রোজ দাঁড়িয়ে থাকে। এই কাঠফাটা রোদে কত শত পথ চলতি মানুষ যে এর নিচে ক্লান্ত হয়ে বসে পড়ে তার কোনো হিসেব নেই। শুধু কি মানুষ, চারটে পাড়ার যত রকম পাখি তারাও সবাই সন্ধ্যা হলেই এই গাছেই ফিরে আসে, এটাই তাদের বাসা। এতক্ষণে আকাশ আর নিশার রিকশাটাও এসে দাঁড়িয়েছে এই বটগাছতলায়। তারপর শ্বশুর বাড়িতে পরপর দুদিন আকাশের বেশ ভালোই কেটেছে। শ্বশুর শাশুড়ির অগাধ যত্ন, আরতি, মাছ মাংস এলাহি ব্যাপার, তার উপর নতুন বউয়ের আদর, সবটা মিলে মিশে বেশ আনন্দের। সব থেকে বড় কথা, এই দুদিনে আকাশ নিশার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি। আজ রাতের খাওয়া দাওয়া শেষে নিশা ও আকাশ উপর তলার ডান দিকের ঘরটায় শুয়েছে। কাল সকাল হলে দুজনে আবার ফিরে যাবে মাদুলপুর গায়ে। পাশের খোলা জানলাটা দিয়ে দুজনে তাকিয়ে আছে রাতের আকাশটার দিকে। কয়েকটা তারা আকাশের গায়ে চিকচিক করছে। দক্ষিণা বাতাস সুর সুর করে তার ইচ্ছে মতো ঢুকে পড়ছে ঘরের মধ্যে। ধীরে ধীরে আকাশ রাতে স্নিগ্ধতার মতো এক বুক ভালোবাসার নিঃশ্বাস একত্রিত করে নিশাকে জড়িয়ে ধরল। নিশার বুকটা একটু কেঁপে উঠল। গ্রীষ্মের মধ্যরাত, বাড়ির পাশের বড় বড় গাছগুলোর পাতার ভাঁজে ভাঁজে নিকশ কালো অন্ধকার বাসা বিঁধেছে। ঘড়ির কাঁটার টিকটিক শব্দে এগিয়ে চলা ছাড়া বিশ্ব চরাচরে যেন আর কোনো প্রাণ নেই। প্রত্যন্ত গ্রামের দিকে এই রকমটাই হয়ে থাকে। অন্ধকারের এই প্রগাঢ় মহিমাকে যেন আরো খানিকটা বেশি কালো করার জন্য কালো রং মিশিয়ে দিয়েছে স্বয়ং মহাকাল। জানলার কাঁচের মধ্য দিয়ে আড়াল আবডাল থেকে দূর আকাশের চাঁদের আলো এসে পড়েছে নিশার অর্ধনগ্ন স্তনযুগলের উপর। তার শ্যামলা মায়াবী মুখখানিতে একটা তীব্র লজ্জা ঘরের মধ্যে সৃষ্টি করেছে এক মায়াবী পরিবেশ। কিছুক্ষণ আগে থেকে আকাশ তার উষ্ণ স্পর্শে নিশাকে আন্দোলিত করেছিল। নিদ্রাচ্ছন্ন অবস্থাতে নিশা বারবার সেই স্পর্শটাকে দূরে ঠেলে সরিয়ে দিতে চাইলেও কামনার চাহিদা তা করতে দিচ্ছিল না, বরং আরো আরো শক্ত করে আকাশকে জড়িয়ে ধরেছিল। আকাশের একজোড়া বলিষ্ঠ হাত যাযাবর পথিকের মতো বিচরণ করে চলেছে নিশার পুরো শরীরের যত্রতত্র। খানিক পর বলিষ্ঠ হাত দুটোর সঙ্গে সঙ্গে একছোড়া নরম ঠোঁটেরও স্পর্শ পাচ্ছিল সে। ধীরে ধীরে ঠোঁট দুটো উঠে আসছিল তার স্তনের উপর দিয়ে, গলা বেয়ে তারপর মিলিত হল তার নিজের ঠোঁটের সাথে। তখন আকাশের ঠোঁট দুটো আরো উৎসাহী হয়ে পড়ল, শরীরের শুরু থেকে শেষ সর্বত্র চষে বেড়াল। কামনার রসে সিক্ত হয়ে গেল নিশার সারা শরীর। তারপর হঠাৎ করেই আকাশ খেয়াল করল নিশার চোখের ভিতরে যেন মনি নেই, সম্পূর্ণটা উল্টে সাদা হয়ে গেছে, এবং ক্রমশ নিশার মুখ থেকে একটা চাপা গোঙানির আওয়াজ বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে আকাশ নিশার মুখে একটু হাত বুলিয়ে বলল,
নিশা কি হয়েছে নিশা?
সঙ্গে সঙ্গে যেন সম্বিত ফিরে পেল নিশা, এবং তৎক্ষণাৎ সে আগের স্বাভাবিক অবস্থায় ফিরে এসে বলল,
কই কিছু হয়নি তো? তুমি আদর করছো তাই চোখ মুখের খোর পাল্টে গেছে বোধ হয়।
কথাটা শুনে খানিক চিন্তামুক্ত হল আকাশ। তারপর গভীর রাতে রতিক্রিয়া শেষে দুজনে প্রায় অর্ধনগ্ন অবস্থাতেই বিছানায় ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে পড়ে। পৃথিবীর আদ্যপান্ত রাতের এই বিভীষিকায় গ্রামের বুক যখন কালিমার নিস্তেজতায় ভরে ওঠে, মনুষ্য কোলাহল একেবারে থেমে যায়, তখন শুরু হয় অপদেবতা অশরীরীর অনির্দিষ্ট চলাচল। একথা কম বেশি আমরা সবাই জানি, কিন্তু হঠাৎ করে নিশার সঙ্গে এমন কেন হচ্ছে? নিশা কি মানসিক রোগী, নাকি কোনো অশরীরী দ্বারা নিয়ন্ত্রিত? রাত প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় নিজের তলা থেকে কয়েকটা ডিম পাড়া রাজহাঁস প্যাঁক প্যাঁক করে ডেকে উঠল। হঠাৎ করে ভোর রাতে হাঁসেদের এমন বিকট বিভৎস চিৎকার শুনে আকাশের ঘুমটা ভেঙে তো গেল, সাথে সাথে শরীরটাও কেমন যেন শিউরে উঠল তার। এবং সে ঘুম ভেঙে বিছানায় তাকিয়ে দেখল, নিশা বিছানায় নেই। ঠিক তখনই তার বুকের ভিতরটা যেন একবার মুচড় দিয়ে উঠল। তড়ি ঘড়ি সে নিচে নেমে এসে দেখল, নিশা অর্ধনগ্ন অবস্থাতে নিচে নেমে এসেছে এবং একটা জলজ্যান্ত রাজহাঁসের গলায় কামড় বসিয়ে তার রক্ত চুষে খাচ্ছে। টপ টপ করে রক্ত পড়ছে নিশার বুকে, ব্লাউজের উন্মুক্ত আংটার নিজ বরাবর স্তন যুগলের মাঝখান দিয়ে গঙ্গার উচ্চ প্রবাহের মতো পর্বতের পাদদেশ বেয়ে নেমে আসছে টাটকা হাঁসের রক্ত। সেই রাতে নিশার এমন অস্বাভাবিক রূপ তার বাবা মাও প্রত্যক্ষ করেছিল। তারপর থেকে তাকে বহু বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু তার সেই পাগলামি আজও কমেনি, বরং বেড়েছে। নিশা পরপর দু বছর একটা মানসিক হাসপাতালে ভর্তি ছিল। নানা রকমের ওষুধ খাইয়ে ইলেকট্রিক শক দিয়ে তাকে রাখা হয়েছিল, কিন্তু উপকার খুব একটা হয়নি। সেখানে নিশা সারাক্ষণ বলত,
আমাকে ছেড়ে দাও, আমাকে কেন ধরে রেখেছো, ছেড়ে দাও আমায়, আমি আমার আকাশের কাছে যাব, আমার আকাশ আমাকে মেরে ফেলেছে, আমার আকাশ আমাকে মেরে ফেলেছে, আমি আমার আকাশের কাছে যাব, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও।
এদিকে আকাশের শরীরের অবস্থা একেবারে নিচে নেমেছে। বাসর ঘরে সেই রাতে তার গলায় দাঁত দিয়ে কামড়ের যে ক্ষতটা হয়েছিল তা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তার পুরুষালী শরীরে সেই তেজ যেন ক্ষীণ হয়ে এসেছে, গায়ে রক্ত নেই, চোখের মণি যেন কোটরে ঢুকে গিয়েছে, আকাশকে আর দেখার হাল নেই। তার উপরে সে এখন মদ ধরেছে, সারাদিন মদের নেশায় বুঁদ হয়ে থাকে। তাকে দেখে নিশা চিনতে পারবে তো? আজ পাকা দু বছর পর মানসিক চিকিৎসা শেষ করে নিশা আকাশের কাছে ফিরে আসছে। হয়তো এবার তাদের জীবন ধীরে ধীরে সুখময় হয়ে উঠবে। নিশা তার বাবা মায়ের সঙ্গে আকাশের বাড়িতে ফিরে আসা মাত্র আকাশকে জড়িয়ে ধরে সে বলে,
আকাশ, আকাশ কেমন আছো তুমি? কতদিন তোমাকে দেখিনি, জানো তো, জানো ওরা আমাকে পাগল মনে করে আটকে রেখেছিল। আচ্ছা আকাশ, তুমি বলো, আমি কি পাগল?
এইভাবে কেটে যায় আরো কয়েক সপ্তাহ, নির্বিঘ্নে নিশ্চিন্তে। কিন্তু সেদিন রাতে হঠাৎ করেই নিশা যেন কোথাও উধাও হল। সারা বাড়ি তন্নতন্ন করে খোঁজার পর আকাশ হাতে একটা টর্চ লাইট নিয়ে গায়ের দিকটায় খুঁজতে বের হয়, কিন্তু নেই, নিশা কোথাও নেই। আকাশ তালতলা সেই পথটা দিয়ে হেঁটে চলেছে। আকাশে তখন শরতের জ্যোৎস্না মাখা চাঁদ মাঠে জমে থাকা জলের ফাঁকে উঁকি দিচ্ছে, ছড়িয়ে পড়ছে পুরো মাদলপুর গায়ের যত্রতত্র। একটা ঠান্ডা বাতাস যেন তাকে ঘিরে অনবরত আবর্তন করে চলেছে। এমন সময় আকাশ অনুভব করল তার ঠিক পাশের ঝোপটায় বোধ হয় কেউ আছে। তার শ্বাস প্রশ্বাসের আওয়াজ যেন বুড়ো পদ্ম কেউটের গর্জনের মতো। আকাশ পকেট থেকে একটা পাইট বের করে ঢক ঢক করে গলায় ঠেলে পুরোটা শেষ করল। সাথে খস করে দেশলাইটা দিয়ে একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল,
কে ওখানে?
কোনো উত্তর আসে না, বরং গোঙানির আওয়াজটা একটু কম হয়। আকাশ আবার খানিকটা চলতে চলতে খেয়াল করল, সেই গুরু গম্ভীর আওয়াজটা এখনো তার পিছু পিছুই আসছে। এতক্ষণে তার নেশাটা চড়েছে। আবার প্রশ্ন ছুড়ে দিল সে,
কে ওখানে? সেরা কে আছিস বল না, ভয় দেখাচ্ছিস আমাকে? ভয় দেখাচ্ছিস?
কোনো উত্তর এলো না। আকাশ খুব ভালো করেই জানে এই ঝোপের মধ্যে লুকিয়ে থেকে কাউকে ভয় দেখানোর মতো সাহস আর কারুর হবে না। আকাশ এইবার নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, তারপর বলল,
কে রে শুয়ে বাচ্চা, আমাকে ভয় দেখাতে এসেছিস? আমি আজ থেকে 7-8 বছর আগে এখানে লুকিয়ে নিতাই চালের মেয়ে মেয়াকে ভয় দেখিয়েছিলাম। আর শুধু ভয় দেখাইনি, তাকে জোর করে জোর করে দর্শন করে মেরে ফেলেছি। আমাকে ভয় দেখাবে? ভয়ে প্রেমিকাকে মেরে ফেলেছিলাম, বুঝতে পারিনি কি থেকে কি হয়ে গেল। এই সারা ওই যে ওই কিশোর কালটা সারা বহুত খারাপ সময়, এই সময় সারা মাথা ঠিক থাকে না, কে মা কে বোন কে প্রেমিকা, শুধু মানে দেখব বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। এই ঝড়ঝঞ্ঝার কালে এক ছেলে কিংবা মেয়ে দুজনকেই সুন্দর পরিকাঠামোর মধ্যে বড় করা উচিত, কিন্তু আমার বাবা মা আমাকে ওই খারাপ সময়টা দিয়ে একা ছেড়ে শহরে ছিল। আমি ভেসে গেছি, উজাড় হয়ে গেছি। এই ঝড়ঝঞ্ঝার কাল আমাকে ভাসিয়ে নিয়ে গেছে মরণের কালে, মরণের কালে।
এতক্ষণে সেই ঝোপের ভেতর থেকে একটা আধার পিণ্ড যেন হঠাৎ করে ঝাঁপ দিয়ে এসে পড়ল আকাশের উপরে, এবং তৎক্ষণাৎ একটা উল্লাসময় আনন্দে চারিদিকটা কেমন যেন নেচে উঠল। চারিদিকের আধারে মিশে থাকা বহু অশরীরী আত্মা যেন হেসে উঠল একসাথে। আকাশের উপর যে ঝাঁপিয়ে এসে পড়েছে তার মুখের একটা অংশ গলে পচে খসে খসে পড়ছে, তার চোখ থেকে ঠিকরে বেরিয়ে আসছে আলোর একটা অমুখ জ্যোতি, আর মুখ থেকে বেরিয়ে আসছে একটা বিভৎস গোঙানি। তার মুখের দিকে তাকিয়ে আকাশ বলে উঠল,
মেঘা মেঘা, তুমি জ্যোতিষলিতে ফিরে এসেছ?
মৃত্যু, আমি কি দোষ করেছিলাম? আমার শরীরটা তোকে দিতে রাজি হইনি, তাই আমার থেকে আমার শরীরটাকে জোর করে ছিনিয়ে নিলি। তবে দেখ দেখ মৃত্যু কতটা যন্ত্রণার হয়।
আমি জানি, শুধু আমি নয়, আমার মতো শত শত ছেলে মেয়ে কৈশোরের এই ঝড়ঝঞ্ঝার কালে পতিত হয় এবং এক একটা কলঙ্ক ঘাড়ে নিয়ে জীবনে বেঁচে থাকে। তাদের মতো কলঙ্ক ভরা জীবন অতিবাহিত করার চেয়ে মৃত্যু ঢের ভালো, মৃত্যু ঢের ভালো। আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি মরতে চাই।
তারপর আকাশের একটা বিকট চিৎকারে মাদলপুর গ্রাম যেন কেঁপে উঠল।
আ!
শরীর থেকে মুন্ডুটা আলাদা হয়ে বলের মতো গড়াতে গড়াতে গিয়ে পড়ল পাশের জমির জমা জল। নিমেষেই সেই জল লাল হয়ে উঠল এবং সেই লাল জলে চাঁদের সেই আলো যেন মনে হল লাল বেনারসের ঘোমটা সরিয়ে নববধূর জ্যোৎস্না ভরা মুখ। তারপর বিভৎস গোঙানির আওয়াজ করতে করতে মেঘা আকাশের ডান হাতটা শরীর থেকে উপরে নিয়ে ছুঁড়ে দিল ডান দিকের জঙ্গলে, বাম হাতটা উপরে নিয়ে ছুঁড়ে দিল বাম দিকের জঙ্গলে। ধরটা ধারালো নখ দিয়ে টুকরো টুকরো করে কয়েক টুকরো নর পিশাচের মতো খেয়ে নিল, আর বাকিটা হরিণ লুটের বাতাসার মতো ছড়িয়ে দিল রাস্তার সর্বত্র। পা দুটোকে ছড়িয়ে দিল একটা সোনা ঝুড়ি গাছের ডালে। প্যান্টের পকেট মোবাইলটায় যেন কার কল এসেছে। ফোনটা বেজে উঠল। নিশা এতক্ষণে মেঘার নিয়ন্ত্রণে প্রতিশোধ কার্য সম্পাদনের পর গ্রামের শেষ প্রান্তের সবেদাতলার পুকুরটা থেকে কয়েকটা ডুব দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ল। সকালে পুলিশ এলো, তদন্ত হল, কিন্তু আকাশের মৃত্যুর কোনো কারণ বা হত্যাকারী কাউকেই খুঁজে পাওয়া গেল না। নিশাও কাঁদতে কাঁদতে ফিরে গেল তার বড়লোক বাবার কাছে। কয়েক মাস পর আবারও তার সুপাত্রের সাথে বিয়ে হয়, আর সন্তানকে নিজের স্নেহ শাসন দিয়ে ঠিকঠাক করে মানুষ করে তুলতে না পারায় সন্তান হারা দুই বিলাসবহুল বাবা মা সারা জীবন নিজেদের ভুলের প্রায়শ্চিত্ত করে চোখের জল দিয়ে। তাই প্রত্যেক বাবা মায়ের উচিত এই ঝড় ঝঞ্ঝার কালে ছেলে মেয়েদেরকে একটু বেশি বেশি ভালোবাসা, তাদের খেয়াল রাখা, তাদের পর্যাপ্ত চাহিদাটুকু কি এবং কেন তার যথাযথ বিচার বুদ্ধি বোধ তাদের মধ্যে গড়ে তোলা। শিশু জন্মালেই মানুষ হয়ে যায় না, তাকে মানুষ করে তুলতে হয়, যে কাজটা একমাত্র বাবা মায়েরাই পারে। শুনছিলেন অমিয় নস্করের কলমে ঝড় ঝঞ্ঝার কাল। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর প্রচুর 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 শেয়ার করে দিন। আজকের গল্প পাঠ আমি রক্তিম, অন্যান্য চরিত্রে ইভান সরকার, দেবিকা, স্মিতা, স্পন্দন, সৌমিলি, রুভিনা, ফ্রিকি ফ্রাইডে অডিও স্টোরি চ্যানেল থেকে তৃষা এবং পিয়ালি, আবহ, ঋদ্ধি, প্রচ্ছদ সৌম্যদীপ গুঁই, স্ক্রিপ্টিং শুভজিৎ, ভিডিওগ্রাফিক্স ঋদ্ধি, বিশেষ সহযোগিতায় দেবলীনা, পরিবেশনা ও পরিচালনায় টিম হরেরস্কোপ। আমরা খুব তাড়াতাড়ি ফিরব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।